এটা হবে 32-তে, 32 শেষ দিকে জায়গাটা ঠিক করা হবে।
অভয়বাবু
থেকে ঘুরে আসার পরে তবে সন্ধ্যা করে ফার্স্ট ইউটের পরে অভয়বাবুর সঙ্গে থার্টিতে দেখা হয়েছিল। যখন ওই তারপরেই মন মহারাজ আমাকে কল করলেন মাদ্রাস যাওয়ার জন্য, ঠিক তারই আগে আমি এলাহাবাদে ছিলাম, সেই সময় দেখা অভয়চন্দ্র ইন এলাহাবাদ 1930। And just afterwards, I was taken in...
Sheshwadu tini Abhaycharan De name ji.
Abhaycharan De, tini agent chilen, Kartik Bose.
Hai, Bose's laboratory.
Ode, Oshud Bikri, Bengal Chemical er Oshud Bikri karar agent chilen tokhon tini. Tar bab Gaur Mohan sekhane chilen, tar barite Bhagwat paath koranor byabostha korechilam ami. Tarpori mater shonge connection hoye uni jatayat arambho korlen. আর আমি চলে গেলাম মাদ্রাসাজিকে, চলে গেলাম। ওই সময় তার সঙ্গে আমার প্রথম দেখা এবং ওখানে ভাগবত পাঠ করানো এবং তারপরে ওকে মঠের সঙ্গে যোগাযোগ করার সঙ্গে, আর তাতে আরেকজন ছিলেন তপস্বী মহারাজ, তখন আলাহাবাদে মঠ করেন ছিলেন, আর আমি ওই পাশেই ওখান থেকে গিয়ে পৌঁছেছিলাম। তারপর ওখানে কিছুদিন থাকলাম, প্রচার টচার করলাম ওখানে সি বিচের প্রথমে, তো ওখানে বাবুলনাথ মন্দিরের কাছে আমাদের একটা ভাড়া করে ওখানে প্রথম স্টার্ট করা হলো। ওখান থেকে লেকচার টেকচার রাজাগোপাল আচার্যের সঙ্গে সেম মিটিং এ গান্ধীর ফার্স্টিং এতে সি বিচে লেকচার দিয়েছি। তারপর ব্লাভেস্কি হলেতে খুব ভালো থিওলজিক্যাল কম্পারিটিভ স্টাডিজ লেকচার দিয়েছি, খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। এরকম ভাবেতে ওখানে কিছুদিন ছিলাম। তারপরে ওখান থেকে বন মহারাজ যখন ফিরে এলেন বিলাত প্রচার থেকে দুজন সাহেব নিয়ে, তাদেরকে ওখানে রিসিভ করলাম বোম্বে মঠেতে, করে ওই পার্টির সঙ্গে ফের আমি ক্যালকাটা চলে এলাম। এসে আর আমাকে বোম্বে যেতে হয়নি, তখন আমি অল ওভার ইন্ডিয়া একবার এখানে এখান যে কোনো জায়গায়।
কতদিন ছিলেন? হ্যাঁ, বোম্বেতে কতদিন ছিলেন?
বোম্বেতে ধরুন 33-তে আমরা যদি গেলেন বলে বছর দুই পরে 35 পর্যন্ত ছিলাম হয়তো, 35 এর কিছু দিন পর্যন্ত। হ্যাঁ, বন মহারাজ ফিরে এলেন দুজন সাহেব জার্মান নিয়ে, একজন ব্যারন আর একজন হ্যার সুলজে, ভালো স্কলার, রয়্যাল পার্টি না মনার্ক পার্টি, যা ওর বাবা ছিল রাজার পক্ষের লোক, নামটা ঠিকই আসছে না, ভালো স্কলার, আটটা ভাষার মাস্টার। দাদিকে নিয়ে এলে পরে তখন ওখানে একটা ডিসকাশন হয়েছিল, তখন এসি ভক্তিবেদান্ত তিনি তখন এলাহাবাদ থেকে ইস্তফা দিয়ে উনি বোম্বেতে নিজের বিজনেস আরম্ভ করেছেন, এসি ভক্তিবেদান্ত অভয়চরণ। তা সেই বন মহারাজ যখন এলে ওদিকে তিনজনকে রিসিভ করে নিয়ে এলাম মঠে, এসে তখন একটা রাউন্ড টেবিল কনফারেন্স বসলো। তাতে বন মহারাজ পুট করলেন যে তারা যে সমস্ত প্রশ্ন করে সব ঠিক জবাব দেওয়া যায় না। তা আমার তো ফিলোসফি স্টুডেন্ট ছিলাম আমি আগে, তাদেরকে আমি চ্যালেঞ্জটা টেক আপ করলাম যে কোন কথার জবাব দেওয়া যাবে না, আপনি বলুন। তিনি বলতে লাগলেন, আমি সব কথা কাটতে লাগলাম, কাটতে কাটতে উনি নিরুত্তর হয়ে গেলেন, আর সুর সাক্ষর মার করছে আমাকে। তারপরে উনি যখন আর কথা বলতে পারলেন না, তখন ওই এসি বেদান্ত ভক্তি বেদান্ত তিনি তখন বলে উঠলেন, হিয়ার ইউরোপ ইজ ডিফিটেড বাই এশিয়া, এই কথাটা উনি উচ্চারণ করলেন, উনি ফলো করছিলেন আর্গুমেন্ট। তারপরে সেই বন মহারাজের সঙ্গেই আমি চলে এলাম কলকাতা, আর ওদিকে আর যাইনি। মঠ ছিল প্রথমে বাবুলনাথে, তারপর ওখান থেকে রিমুভ হইল প্রাক্টার রোডেতে, ওইখানে ঠাকুর প্রতিষ্ঠা হল। পুনাতে একটি মহিলা ছিলেন বোস গিন্নি বলে, খুব প্রসিদ্ধি ছিল তাঁর, রেস টেস খেলতেন, খুব ফরওয়ার্ড বেঙ্গলি ঢাকার মহিলা, তো বোস গিন্নি খুব নাম ছিল। তাঁর স্বামী ছিলেন ইঞ্জিনিয়ার, তিনি একটু খরচটা সে বিষয়ে দিয়েছিলেন। আর সব লোক স্থানীয় লোকে ওরা কৃষ্ণ ভক্তিকে খুব আদর করত, মহারাষ্ট্র এবং গুজরাটি এরা খুব আদর করত।
আচ্ছা,
নিজস্ব স্থান এখনো হয়নি শুনেছি, তো প্রাক্টা রোডেতে ওখানে তখন আমরা ঠাকুর প্রতিষ্ঠা করে মঠ করে ওইখানে বনমালকে বিক্রি করে তারপরে আমি ওদিক থেকে চলে এসে আর বিশেষ যাইনি।
আপনাদের তো মানে প্রায় জায়গাতে দেখলাম যে আপনারা
নিজস্ব স্থান হয়ে গিয়েছে, কিন্তু ওখানে ওরা শুনেছি গোয়ালিয়র ট্যাঙ্কে কোনখানে নিয়েছে আর আমি জানি না।
সে আপনার ওই কি আগস্ট রোড নাকি সামথিং এর কি একটা নাম আমার ঠিক মনে পড়ছে না,
তাহলে
সেখানে একটা আছে, আছে কিনা আমি যাইনি কোনো,
আমি শুনি আছে আমি আর খবর রাখি না। ওটা আবার যখন ডিভিশন হয়ে যায় মঠ তখন অভিলম্বি মহারাজের ভাগে বাগবাজারের ভাগে পড়লো গিয়ে বম্বে মঠ। ক্যালকাটা ফিরে এলেন, তারপর থেকে আমি বাংলাটি জেনারেল প্রচারকের পদে ছিলাম। এসব ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, তারপরে এসব খুলনা, বাগেরহাট, এইসব বরিশাল এইসব ঘুরে ঘুরে প্রচার করেছি, বগুড়া, দার্জিলিং এইসব। আর দিল্লি থাকাকালে সিমলাও গিয়েছি আমি, সিমলা, আম্বালা, কুরুক্ষেত্র দিল্লি। এ সময় সিমলা, কুরুক্ষেত্র, বুলন্দশহর অনেক জায়গায় বাইরে বাইরে, আম্বালা, পাতিয়ালা। প্রচার করলাম ডিসেম্বর, তো আমাদের গুরুদেব চলে গেলেন, থার্টি সেভেনের পয়লা জানুয়ারি মর্নিং এ তিনি গেলেন। তারপরেও একটা গভর্নিং বডি করতে বলেছিলেন, বোধ হয় আর দি টেন্থ ডে একটা গভর্নিং বডি ফর্ম করা হলো সবাই মিলে 13 মেম্বার্স। তারপরে তো আমরা প্রচারে বেরোলাম আবার, যেমন আমি ছিলাম না, 13 জনের মধ্যে ছিলেন তীর্থ মহারাজ, পরমানন্দ প্রভু, বাসুদেব প্রভু, তারপরে তীর্থ মহারাজ মানে কুঞ্জবাবু প্রথম, আর ওল্ড তীর্থ মহারাজ তিনি ভক্তিবিনোদ ঠাকুরের শিষ্য, প্রভুপাদের সন্ন্যাসী, তিনি ওল্ড তীর্থ মহারাজ আমাদের চেয়ে 20 বছর সিনিয়র, তিনি ফার্স্ট সন্ন্যাসী আমাদের গুরুদেবের, ভক্তি প্রদীপ তীর্থ, আর ইনি পরে ভক্তি বিলাস তীর্থ, পরে হয় অনেক পরে সেটা পরে আসছে। তো এই প্রথম হল গিয়ে তীর্থ মানে কুঞ্জবিহারী বিদ্যাভূষণ, তখন কুঞ্জবিহারী বিদ্যাভূষণ, আর পরমানন্দ বিদ্যারত্ন, আর অনন্ত বাসুদেব ব্রহ্মচারী, এরা আগে হয়তো তিনজন ট্রাস্টি ছিলেন প্রভুপাদের উইলে, এই তিনজন। আর তারপরে বাইরে আরো 10 জন হল, তার মধ্যে সেই প্রবীণ সন্ন্যাসী শিষ্য ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ ফোর্থ, ফিফথ হল যে সেক্রেটারি তিনজন ছিলেন, জেনারেল সেক্রেটারি কুঞ্জবাবু, আর যিনি তখন বিলাতে গিয়েছিলেন প্রচারের জন্য ভক্তি সারঙ্গ গোস্বামী একজন, তারপরে নিশিকান্ত সান্যাল প্রফেসর তিনি একজন, সুন্দরানন্দ বিদ্যাভিনোদ যে এডিটর ছিল গৌড়ীয় পত্রিকার বা বই টই লিখতেন তিনি একজন, হল 7 জন। আর এখানে মায়াপুরে
ছিলেন,
আমি তখন প্রচারক, সন্ন্যাসী প্রচারক, এসব ম্যানেজমেন্টের মধ্যে নেই, ম্যানেজমেন্টের বাইরে আমরা প্রচার করি।
তারপর তো মানে অপ্রকট হলেন, হওয়ার পর আপনি
অপ্রকট হলেও আমরা কিছুদিন প্রচার চালাতে লাগলাম, তারপরে তাঁর স্থানে থেকে বসবে এই নিয়ে একটু মত পার্থক্য উপস্থিত হল, হয়ে 8 জন গভর্নিং মেম্বার একদিকে এসে অনন্ত বাসুদেব বিদ্যাভূষণকে আচার্য বলে ঘোষণা করলেন, আর 5 জন সিনিয়র মেম্বার, যদিও সিনিয়র কিন্তু নাম্বার তারা মাইনরিটি, তারা স্বীকার করতে না পেরে কেমন প্রথমটা স্বীকার করেছিলেন, পরে পরে আর সেটাকে সহ্য করতে না পেরে তাঁরা বাইরে চলে গেলেন, গিয়ে ওই উইল প্রবেশের মামলা করলেন, কেন উইলেতে দুজন মেজরিটি, তিনজনের মধ্যে দুজনা ছিলেন ওই পাঁচজনা গভর্নিং বডির মেম্বারের মধ্যে, তারা উইল প্রমেটেড মামলা একটা রুজু করলেন, করে উড়ির দ্বারা এসে ক্যাপচার করবেন এই মত নিয়ে। কিন্তু এদিকে ওভারহেডিং নাম্বার হল গিয়ে পক্ষে গভর্নিং বডিরও মেজরিটি, আর তাছাড়া ম্যান পাওয়ারও সব অধিকাংশ এদিকে প্রায় 80% কি তারও বেশি, কাজে কাজে ওই কেসই চলতে লাগলো, কিছু সুবিধা হল না। 12 বছর পরে একটা কম্প্রোমাইজের প্রস্তাব ওই মাইনরিটির পক্ষ চাইল, ওই কুঞ্জবিহারী বিদ্যাভূষণ। কিন্তু ওই অনন্ত বাসুদেবের কাছে অ্যাপ্রোচ করবার মতন লোক বেশি কিছু ছিল না, তিনি আমার খানিক বন্ধু স্থানীয় ছিলেন। পরে অবশ্য 2 বছর পরে তাকে কোনো কারণে আমরা ছেড়ে সব ইন্ডিপেন্ডেন্ট হয়ে অনেকেই চলে এসে বাইরে মত করতে লাগলো, বিশৃঙ্খলা উপস্থিত হল প্রায় 2 বছর দিকে। তারপরে আমি সরে এসে এখানে 1940 আমি শেষ দিকে কানেকশন কাট আপ করে দিয়ে বৃন্দাবনে কিছুদিন ঘুরে তারপরে এখানে এসে 2 টাকা দিয়ে একটি বাড়ি ভাড়া করে এই পাড়ায় পৃথক পৃথক ভাবে এখানে এই কলেজ ডাঙার একটা বাড়িতে 1940 এটা হল গিয়ে ডিসেম্বরে। তারপরে ওই সখী রায় যিনি ওই মায়াপুরের মন্দির টন্দির করে দিয়েছেন বড় ডোনার, ওই কলকাতা এসছি রায় মার্চেন্ট বড়, তিনি আমাকে এই জমিটা কিনে দিলেন, এইখানে 3 বিঘা জমি একটা কিনে দিলেন আমার সেপারেট মঠ করি বা ভজন করি যা সেটা কিনে দিলেন, সেটা 1941 বৈশাখ মাস 41 বৈশাখেতে তিনি একটা দলিল তার নামেই কিনলেন, আমার জন্য কিনলেন। পরে এখানেতে একটা বিল্ডিং করে 42 রথযাত্রার দিন আমি রিমুভ করে এইখানেতে একটা কুড়ে ঘরে প্রবেশ করলাম। তখন আমি এই পেছনে যে কলেজ দেখা ছিলাম, তারপরে মণিপুরে তো একটা 4 টাকা ভাড়া ভাড়ায় একটা বাড়িতে ছিলাম কিছুদিন বছর খানে, তারপরে বেদান্ত মঠের উল্টো দিকে ওইখানে 8 টাকা ভাড়ায় একটা বাড়ি ঠিক করা হলো। ইয়ে ওরা চেয়েছিলেন আমাকে আচার্য করে ওরা মঠ করতে চেয়েছিল, না কেশব মহারাজ আমার কাছে সন্ন্যাস নিলেন, আরো আগেকার কথা যখন ওই যে গোলমাল আরম্ভ হল তখন ভক্তি সারঙ্গ গোস্বামী যিনি বিলাতে প্রচার করতে গিয়েছিলেন রূপার অপ্রকট হয়ে গেলেন, তারপরে ঘুরিয়ে দেন, পরে উনি আমার কাছ থেকে সন্ন্যাস নিলেন প্রথম রেমুনাতে, ভক্তি সারঙ্গ গোস্বামী সন্ন্যাস নিয়ে তিনি প্রথম আমার কাছে সন্ন্যাস নিলেন বালেশ্বরে। আমরা মেদিনীপুর মঠে ছিলাম, বাঁকুড়া হতে মেদিনীপুর মঠে এসে ওখান থেকে একটা তীর্থস্থানে বলে রেমুনাতে গিয়ে উনি আমার কাছ থেকে সন্ন্যাস নিলেন ভক্তি সারঙ্গ গোস্বামী। আর তারপরেই আমি যখন এখানে এলাম এখান থেকে নেক্সট থার্ড সেকেন্ড সন্ন্যাস নিল নরসিংহ মহারাজ, তার নাম ছিল আগে বীরচন্দ্র ব্রহ্মচারী, তিনি সন্ন্যাস নিলেন নরসিংহ, নরসিংহের ফলোয়ার আর কি নরসিংহ, সারঙ্গ গোস্বামী ফাউন্ডার যিনি বিলাতে প্রচার করেছিলেন এবং গৌড়ীয় সংঘের ফাউন্ডার, তিনি নিলেন ওখানে নিয়ে তারপরে তিনি ক্রমশ ওই গৌড়ীয় সংঘ এই তো ফাউন্ড করলেন তিনি সেপারেটলি। এখন তো আছে ওই ওদিকে তালতলায় আছে একটা মঠ ওদের ভাড়া বাড়িতে, আর একটা আছে টালিগঞ্জে, এই দুটো কলকাতায়, আর এদিকে মায়াপুরে এখানে রয়েছে গৌড়ীয় সংঘ ওই ইয়েতে ইস্কনের ওপাশে ইস্কনের এ পাশে। ওইখানে নরসিংহ মহারাজ তিনি আমার কাছে সন্ন্যাস নিলেন, এটা হলো গিয়ে 41 বৈশাখ মাসে এপ্রিল, ধরুন এপ্রিল মে এরকম সময় সন্ন্যাস নিলেন, কিন্তু কেশব মহারাজের সঙ্গে তিনি থাকতেন। তারপরে কেশব মহারাজ সন্ন্যাস নিলেন আমার কাছে বোধ হয় আরো 1941 হবে কি 2 হবে, কাটোয়ায় গিয়ে মহাপ্রভুর জন্মস্থানেতে ওইখানে গিয়ে তাকে সন্ন্যাস দেওয়া হলো অনেক লোকজন গিয়ে সন্ন্যাস নিলেন। এই দিন তারপরে ওরা আমাকে চেষ্টা করলেন যে আমাকে আচার্য করে ওখানে মঠট করবেন, কিন্তু আমি তাতে রাজি হলাম না, আমার একটু সিকিউরিটি লাইফের দিকে পছন্দ বেশি, সেই জন্যে আমি তাতে রাজি না হয়ে আমি ওই সখীবাবু যে জায়গা কিনে দিয়েছিলেন এইখানে ঘরটর করে ওই কুলে ঘরে এসে থাকলাম। দুই একজন আমার গুরু ভাই সঙ্গে ছিলেন, তাই নিয়ে আমি এখানে থাকলাম।
তারপর আপনার কাছে আর কি কে সন্ন্যাস নিলেন?
কেশব মহারাজের পরে সন্ন্যাস আরো নিলেন গৌরীদাস ব্রহ্মচারী বলে একজন পুরনো পণ্ডিত ব্রহ্মচারী ত্যাগী, তিনি নিয়েছিলেন বৃন্দাবনে। তার নাম হল দেশিক ভক্তি দেশিক আচার্য, দেশিক দেশিক আচারী নাম আছে না রামানুজ সম্প্রদায়ের, ভক্তি দেশিক, দেশিক মানে উপদেশক আর কি, ভক্তি দেশিক আচার্য নাম হয়ে তিনি। তারপরে মধুসূদন মহারাজ যিনি কৃষ্ণ চৈতন্য মঠের ফাউন্ডার বর্ধমানে এবং মায়াপুরী মঠ আছে, ভক্তি কমল মধুসূদন মহারাজ, তিনি আমার কাছ থেকে সন্ন্যাস নিলেন। তিন চার পাঁচ, তারপরে ভক্তি আলোক পরমহংস মহারাজ যিনি হাজরা রোডে থাকেন, এখানে মায়াপুরীও আছে চাঁপাহাটি আছে, তিনি সন্ন্যাস নিলেন আমার কাছে। তারপর বরিশালের একজন আমাদের গুরু ভাই কি ভক্তি কি জ্যোতি মহারাজ হয়েছিল তার নাম, তিনি সন্ন্যাস না ইনি নাম আগে বরিশাল বাড়ি ছিল তার বাড়ি বর্ধমান, কিন্তু তীর্থ মহারাজের শিষ্য, আর তিনি ছিল আমাদের গুরু মহারাজের শিষ্য আমাদের গুরু ভাই বরিশালে জ্যোতি মহারাজ, তিনি ছিলেন। আর ভক্তি সুব্রত পরমার্থী মহারাজ মহান সিং এর বাড়ি ছিল, উনি ওয়াসিয়ার ছিলেন, ছেড়ে দিয়ে গৌরীর মধ্যে থাকতেন, পরে আমার কাছে সন্ন্যাস নিয়ে এখনো আছেন বৃন্দাবনে থাকেন। আর এই পুরীতে যে মাধব মহারাজের অত বড় মঠ হইল তিনি সুপারভাইজ করতেন করি, দু একজন বাবাজির বেশ নিয়েছেন আমার কাছ থেকে আমার গুরু ভাই দুজন, একজন হল প্রেমদাস বাবাজি আর একজন হচ্ছে গৌর প্রফন্ন বাবাজি। আর গোস্বামী মহারাজের এক শিষ্য মহারাজ মানে সন্ন্যাসী যারা প্রচারক, বাবাজি যারা প্রচার না করে শুধু ভজন হরিনাম টরিনাম করবে বসে বসে, এই হলো গিয়ে বাবাজি ভজনশীল সলিটারি লাইফে ভগবানের চিন্তা করবে নাম করবে, এরা মোটামুটি প্রভুপাত বাবাজি করে দিয়েছে। আর যারা বাইরে লোককে অ্যাড্রেস করবে শাস্ত্র কোটেশন দেবে বক্তৃতা দেবে ভাগবত পাঠ করে শোনাবে মানে প্রিচিং পার্টি, তারা হচ্ছে সন্ন্যাসী। এবং সন্ন্যাসীর মধ্যে শঙ্করাচার্যের অনুগত তারা একদণ্ডী আর এই ত্রিদণ্ডী সন্ন্যাসী, এরা সাধারণত দক্ষিণ দেশে রামানুজ সম্প্রদায়ে দেখা যায় ত্রিদণ্ডী সন্ন্যাসী। প্রাচীন ভারতে আছে উদ্ধবের কাছে ভাগবতে কৃষ্ণ ত্রিদণ্ডী সন্ন্যাসীর গীত নিজেই বলছেন, রাবণ ত্রিদণ্ডী বেশে এসে সীতাহরণ করতেই ছিল, এই সমস্ত ত্রিদণ্ডী সন্ন্যাসীর প্রচলন আগে ছিল। মনুসংহিতায় এর উল্লেখ আছে ত্রিদণ্ড সন্ন্যাসের বাক্যদণ্ড মনোদণ্ড কায়দণ্ড, এই যারা সমস্ত বাক্যমন্ত্র থট ওয়ার্ড অ্যান্ড ডিড এই তিনটি ভগবানের সেবায় অর্পণ করে জীবনযাপন করবে তারা ত্রিদণ্ড সন্ন্যাসীর অধিকারী। এইসব শাস্ত্রেতে প্রাচীন আছে ত্রিদণ্ড সন্ন্যাস, সেই যে আমাদের গুরুদেব বাংলাদেশে প্রবর্তন করলেন সেই সন্ন্যাস, তারপরে এইসব আবার আমাদের কাছ থেকে আবার সেই সন্ন্যাস গুরু ভাই যে নিলেন আবার শিষ্যরা তো নিলেন, এখন অনেক সন্ন্যাসী হয়েছে। পরমাত্মী মহারাজের পরে আর ইয়ে হচ্ছে একজন নিয়েছেন গিরি মহারাজ, ওই গোস্বামী মহারাজের শিষ্য, তিনি তার সাধারণ ভাবে প্রচার করছেন ওই মেদিনীপুরে একটা মঠ টট করে সেখানে প্রচার করছেন, তিনি সন্ন্যাস নিয়েছেন। আর তারপরে সন্ন্যাসীদের মধ্যে এখানে এই ইউরোপিয়ান কয়েকজন সন্ন্যাসী নিয়েছেন, জন চারেক, চারজন না ছজন, হ্যাঁ
ছজন,
কিশোর অরণ্য, ভক্তি কানন গিরি, ভক্তি কানন গিরি,
ভক্তি কানন গিরি,
ভক্তি বিলাস পর্বত,
ভক্তি বিলাস পর্বত,
ভক্তি মাধবপুরী, ভক্তি
বিজ্ঞান ভারতী, তারপরে আমার গুরু ভাই দু চারজন ছিলেন, কেমে কেমে কেউ গেলেন কেউ গেলেন, প্রথমে শিষ্য করবো না ভাব ছিল, শিষ্য
নয়
অনুগামী ছিলেন, অনুগামী দু একজন ছিলেন, তারপরে দু একজন শিষ্য ক্রমশ হলেন, এইভাবে চলছে টুকটাক, কেউ আসছে কেউ যাচ্ছে, এইভাবে চলছে।
তারপর আপনি আপনার শিষ্য তো ক্রমশ মানে অন্য অন্য মঠে যেটা দেখলাম তারা নিজেদের প্রচার বা মঠের প্রচার এইভাবে এগোতে থাকেন,
আমার ওই দিকের প্রচারে খুব একটা ঝোঁক ছিল না, আমাকে মধ্যে বলি আমাকে গুরুদেব বন মহারাজ ওদিকে প্রচার করে ফিরে এলেন যখন, তখন অনেকটা বাবু হয়ে ফিরে এলেন, দণ্ড টণ্ড ছেড়ে দিয়ে টিকি টিকি কেটে টেরি টেরি কেটে বাবু হয়ে এলেন, এগুলো লিখবেন না,
আচ্ছা
শুনুন, ওই জন্য জীবিত আলো বলে ডিফিকাল্ট বা এশিয়া ইউরোপ ডিফিকাল্ট সব হয়ে গেল, তারপরে রূপাদ আমাকে পাঠাতে চাইলেন বিলাতে, বিলাতে চাইলেন, কারণ আমি এদিকে খুব রিজিড আচার বিচার বৈরাগ্যে এসব, আমাকে রূপাদ পোশাক ভালো করবার জন্য দুবার রিকোয়েস্ট করেছিলেন যে পোশাকটা আমার একটু ভালো করুন, আমার সদাশিব যে ছেঁড়া ময়লা এই আমার জেনারেল হ্যাবিট, আমাকে দুবার রিকোয়েস্ট করেন, পয়সা দ্বিতীয়বার বললেন যে ফটো মনে করবে লোকে কথাটা আপনার অ্যাটেনশন দেবে না, ভ্যালু দেবে না, আপনি পোশাকটা ভালো করুন, তা আমার মোটামুটি এই ধরনের হ্যাবিট, তা আমাকে বিলাতে পাঠাতে চাইলেন, কারণ সবাই বললেন যে আপনি গেলে সাহেব হবেন না, আমার এটা ঠিকই, আমাকে সাহেব কোনো বেটা করতে পারবে না, মহাপুরুষ চরণ থেকে বা এই বিচার থেকে আমাকে নড়াইতে কেউ পারবে না, এটা ঠিকই, সেই জন্যে আপনাকে দরকার আপনি যান, তা আমি তখন ওই বলেছিলাম যে আমাকে টাকা খরচ করে পাঠাবেন কিন্তু আমি কাজ দেখাতে পারবো না, যেহেতু আমি একটা ডিফেক্ট, আমি তাদের ইন্টোনেশনটা ভালো বুঝতে পারিনি, কথাটা তাদের উচ্চারণটা ধরতে পারিনি, আর দ্বিতীয় নম্বর তাদের সঙ্গে মেশামেশি করবার রুচি আমার নেই, কাজে তাদের সঙ্গে কাজ করতে গেলে তাদের সঙ্গে মেশামেশি করতে হবে এবং কথাটা বুঝতে হবে, তা হুকুম করলে আমি যাব কিন্তু আমার মনে হচ্ছে যে আমি সুবিধা করতে পারবো না, তখন আমাকে বাদ দিয়ে ওই ভক্তি সারঙ্গ গোস্বামী তাঁকে পাঠালেন, তখন গোস্বামী নাম তো বরাবরই গোস্বামী বলা হচ্ছে, এবি গোস্বামী ভক্তি সারঙ্গ টাইটেল ছিল তাঁর, আর অতুল চন্দ্র ভক্তি সারঙ্গ, আর গোস্বামী মহারাজ বলা হচ্ছে আমি একজন ভালো প্রচারক ছিলাম ওদের মতে, এডুকেটেড সোসাইটির কথা শুনে সেগুলিকে জবাব দিয়ে অ্যানালজি দিয়ে মহাপ্রভুর কথাটাকে স্থাপন করবার খানিকটা যোগ্যতা আমার বেশি ছিল, সবাই বলতেন। সেই জন্য আমাকে ছাড়তে কেউ চাননি, অথচ আমি তাঁদেরকে নিষ্ঠুরভাবে ছেড়ে এসে এখানে একলা বসলাম। তাঁরা সেটা বরদাস্ত করেন, তাঁরা সবাই আমার কাছে আসতেন এবং এদিকে কিছু না কিছু দিয়ে যেতেন, কিছু দিয়ে যেতেন, দেখতেন এর তো কিছু নেই, কিছু দিয়ে যেতেন, তাই হয়ে কোন রকমের চলত। তারপরে আর দুটি গুরু ভাই তারা কিছুদিন এসে আমার কাছে থাকলেন, তাঁরা আবার একটু ভিক্ষা টিক্ষা করতেন, করে এই প্রথম বিল্ডিংতে তারা খানিক চেষ্টা করে ভিক্ষা করে, আমাকে তো সবাই চিনত, কাজে কাজে আমার নামেতে এখানটা এই বিল্ডিং একটা করেছিলেন দুই গুরু ভাই। তার মধ্যে একজন চলে গেলেন এই ভক্তিসৌধ আশ্রম, পরে ওর নাম ছিল ভূতভৃত ব্রহ্মচারী, ভূতভৃত ব্রহ্মচারী ভক্তিসৌধ গুরুদেবের নাম, পরে তার নাম হয়েছিল ভক্তিসৌধ আশ্রম সন্ন্যাসীর নাম। তিনি এই বোধহয় ফার্স্ট এপ্রিল নাকি দেহ রাখলেন, আমার সঙ্গে বছর পাঁচেক ছিলেন। আর একজন নৃসিংহানন্দ ব্রহ্মচারী, পরে তার নাম হয়েছে পুরী মহারাজ ভক্তি বিবৃতি পুরী, তিনিও বছর পাঁচেক আমার কাছে ছিলেন। পরে তাঁরা গিয়ে পৃথকভাবে অন্য জায়গায় আশ্রম করলেন দুজন আলাদা আলাদা। আর তারপর থেকে এইসব এরা এইসব ছেলে টুলে এরা এসে টেসে প্রচার ভিক্ষা টিক্ষা করে। আমিও কদিন গিয়েছিলাম প্রচারে, ধানবাদে বগুড়া ওই জলপাইগুড়ি জায়গায় জায়গায় কিছু প্রচারে বেরিয়েছিলাম, কিছু ভিক্ষা শিক্ষা করেছিলাম। তারপরে এরা দেখে শুনে কিছু করে, আমি বসে থাকি। আর একটা বই দেখেছিলাম প্রপন্ন জীবন আমৃত বলে, এইভাবে তো চলছে। পরে কিছু শিষ্য টিষ্য হলে তাদের কন্ট্রিবিউশনে ক্রমশ মহিলা ভক্তদের সম্পত্তি সম্পত্তি দিয়ে বিধবারা এখানে যে আশ্রমে একটা মহিলা বিভাগ আছে সেইখানে বাস করেন, আর তাঁদের সম্পত্তি সম্পত্তি দিয়েছেন, সেই অলঙ্কার টলঙ্কার সেই সব দিয়ে এই মন্দির চন্দির নাথ মন্দির কেমে কেমে আরো সব আশপাশের জমি জমা সমান করো এইসব এবং ভিক্ষা টিক্ষা দিয়ে লোকের কন্ট্রিবিউশন কেমে কেমে এটা ডেভেলপ করলো। আর শিষ্য সংখ্যা কত হবে এখন যা আছে আর বোধহয় সৌদিয়েক হতে পারে, তার মধ্যে হয়তো শোখানেক এখন বেঁচে আছে, প্রায় 150 চলে গিয়েছে।
গৌড়ীয়
দর্শন বলে পত্রিকা একটা পাবলিশ করা হয়েছিল, এটা বলতে পারেন আমরা অত মনে
নেই।
একে এডিটার করে গৌড়ীয় দর্শন পত্রিকা একটা বার করেছিলাম, বরাবরই মাসিক, প্রথম থেকেই মাসিক ছিল। ত্রৈমাসিক সব শেষ করে একবার বন্ধ হয়ে গিয়ে পরে বোধ হয় ত্রৈমাসিক করা হয়েছিল। সেটা তো তোমরা রেকর্ড দেখে বলতে পারো, কত সংখ্যা বর্ষ দেখলি বোঝা যাবে।
ত্রৈমাসিক হলো কবে থেকে?
ত্রৈমাসিক 13 বছর আর 14 বছর একটা ত্রৈমাসিক,
14 বছর থেকে 13 বছর, তার মানে
12 বছর
পর্যন্ত মানে মাসিক হিসেবে পেরিয়ে গেছে। 12 বছর বনবাস,
8 বছর
আগে
তারপর ত্রৈমাসিক
কতদিন চলবে?
ত্রৈমাসিক বন্ধ হয়ে গিয়েছিল,
সেটা কতদিন বন্ধ ছিল?
ওই বন্ধ হলে যখন হাঁপানি গেলাম সেটা 43, আমার তখন 43 এর সাথে সেই সময় বোধ হয় গৌড়ীয় বন্ধ হয়ে গেল, ওই প্রবন্ধের পরেই বন্ধ হলো।
ত্রৈমাসিক হিসেবে কতদিন চলবে?
সেটা ওই বলতে পারবো না ঠিক ওই
জন্য চলেছে
দু বছর অ্যাবাউট বলে লিখে দেন অ্যাবাউট ঠিক আছে লেখা আগে হচ্ছে কিছু সংস্কৃত পদ্য লেখার আমার ইয়ে ছিল অভ্যাস ছিল প্রথম থেকে ছাত্র জীবন থেকে স্কুল জীবন থেকে বাংলা এবং সংস্কৃত এই দিকে আমার ঝোঁক ছিল এবং কিছু কিছু লিখেছি মোটর জীবনে একটা দু যা লিখেছি সেগুলো তত মেনশনেবল নয় গুরুদেবের আগে ভক্তিবিনোদ ঠাকুরের একটা স্তব আমি লিখেছিলাম সংস্কৃত তার আগে নদিয়া প্রকাশে বা গৌড়িয়াতে কিছু কিছু আর্টিকেল প্রবন্ধ আমার লেখা আছে সেগুলো আমাদের গুরুদেব খুব অ্যাপ্রিসিয়েট করতেন এমনকি ওই যে মায়াপুরী এখন বর্তমানে আচার্য ভক্তিকুসুম উনি তখন এডিট করতেন নদিয়া প্রকাশ বলে ডেইলি পেপার তা আমি বম্বে হইতে একটা আর্টিকেল দিয়েছিলাম যে আর্টিকেলটা পড়ে গুরুদেব আমাকে বলেছিলেন যে তুমি যদি এই রকমের আর্টিকেল দিতে পারো তোমার পত্রিকায় তোমার স্ট্যান্ডার্ড উঁচু হয়ে যাবে এইভাবে রিমার্ক করেছেন উনি কেবল আমাকে খোঁচাতেন আর্টিকেল দেন আর্টিকেল দেন প্রভুপাদ এই বলেছেন তো আমার লেখাগুলো সবই বেশ সুচিন্তিত হতো আর কি আপ টু ডেট এবং সুচিন্তিত প্রাচীন এবং মডার্ন এই দুটোকে মিলিয়ে আমার
দুটো কম্বিনেশন করে আপনার
লেখাটা হতো প্রাচীনে শুধু শ্লোকের কোটেশন নয় বর্তমান এর সঙ্গে সামঞ্জস্য করে যুক্তির দ্বারাতে জিনিসটাকে সাবস্টান্সিয়েট করা এইটা হল আমার নেচার মানে বোধ এবং তার সঙ্গে কাব্য এবং অন্টোলজি দর্শন এই দুটো প্রায় মিশানো থাকত এই হল আমার লেখার নেচার তো ওই কথা বলেছিলেন তারপর গুরুদেবের অন্তর্ধানের আগে আমি ভক্তিমন ঠাকুরের সম্বন্ধে একটা পদ্য লিখেছিলাম সংস্কৃত সেইটি তিনি খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন এবং তাতে তাঁর রিমার্ক সেটা খুব অসম্ভব রকমের প্রথম কিন্তু তিনি আমার সামনে খুব হ্যাপি স্টাইল বললেন তারপরে আমার অনুপস্থিতি তিনি আরো দুই জায়গায় দুটো রিমার্ক করেছেন আমার কানে এসে একটাই বলেছেন যে ইনি নিজে লেখেন নেই এ ভক্তিবিনোদ ঠাকুর নিজে লিখেছেন এর মারফতে এত সুন্দর সিদ্ধান্ত হয়েছে আর দুই নম্বর তিনি আরেকজনকে বলেছেন ওই গোস্বামী মহারাজ যিনি বিদাতে পেশা তাঁকে বলেছেন যে আমাদের কথা বলবার লোক থাকল এই কথা বলেছেন যে আমরা যে কথা বলতেইছিলাম সেটা ট্রুলি রিপ্রেজেন্ট করবার লোক থাকল এই পদ্য দেখে আমি নিশ্চিত এই ধরনের বলেছিলাম এই দুটো আমার কানে গেছে তারপরে তারপরে আমি আরো কিছু স্তব গুরুদেবের লিখেছিলাম আমাদের গুরুদেবের যেটা প্রায় সব মতেই এখন গাওয়া হয় সুজনাদ বুদর আধিত পাদ যুগম ভালো ছন্দেতে সরলভাবে আমাদের গুরুদেবের মোটামুটি প্রচারটা তার আগে গুরুদেবের অন্তর্ধানেতে আমি আবার একটা পদ্য লিখেছিলাম গুরুদেব সম্বন্ধে এই আরো গুরুদেবের আবির্ভাবকে লক্ষ্য করে একটা পদ্য লিখেছিলাম সংস্কৃত এই তিনটে গুরুদেবের সম্বন্ধে আর একটা আমাদের গুরুদেবের গুরুদেব গৌরকিশোর বাবাজি তাঁকে লক্ষ্য করে একটা পদ্য লাগবে গৌরকিশোর বাবাজি ছিল ভক্তিবিনোদ ঠাকুর শিক্ষা গুরু ভক্তিবিনোদ ঠাকুর তো আমাদের গুরুদেবের পিতা ছিলেন সুতরাং সাধারণভাবে আমাদের সামাজিক ব্যবহার আছে বাপের কাছ থেকে ছেলে মন্ত্র নেয় না সেই জন্য ফরমালি ভক্তিবিনোদ ঠাকুরের সাজেশনে উনি গৌরকিশোর বাবাজির কাছ থেকে হরিনাম আমাদের নিয়েছিলেন তা সে তাঁর সম্বন্ধে একটা লেখা আছে আমার পদ্য তারপরে নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে আমার একটা পদ্য লেখা আছে আর মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সম্বন্ধে একটা লেখা আছে বাত্য শ্লোক দিয়ে এই আছে আর তার আগে ওই প্রপন্ন জীবনামৃত মানে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রধান জিনিস হচ্ছে শরণাগতি তা সেই শরণাগতি কি সেই শাস্ত্রীয় শ্লোক নিয়ে বিশ্লেষণ করে যেখানে যা কিছু পায় বিভাগ করে সেটা ছটা বিভাগে তার মধ্যে সেই প্রত্যেক বিভাগে উপযুক্ত উপাদান বিভিন্ন শাস্ত্র হতে সংগ্রহ করে করে সেই চ্যাপ্টার বাই চ্যাপ্টার দিয়ে একটা সংস্কৃত বই প্রপন্ন জীবনামৃত প্রপন্ন ব্যক্তিদের মানে শরণাগত ব্যক্তিদের জীবনে অমৃত স্বরূপ
প্রপন্ন জীবনামৃত
অমৃতম, অন্য জীবনামৃতম বলে একটা সংস্কৃত গ্রন্থ, তার মধ্যে আমার নিজের কিছু অরিজিনাল রচনা আছে আর বহু কোটেশন কম্পাইলেশন, এবং সেই কম্পাইলেশনগুলোকে গুছিয়ে দেওয়ার জন্য যেটা আছে আমার কথা সেটা সংস্কৃত ভাষায় আমার লেখা, বাংলা অনুবাদও আমারই করা, এইভাবে বই একটা এই আছে। আর এই শরণাগতি টতি কিছু বই, এসব ভাষ্য টাষ্য দিয়ে কিছু গীতা, গীতার একটা এডিশন আছে, তাতেও খানি অরিজিনাল লাইট দিয়ে আগেকার যে আছে গৌড়ীয় বৈষ্ণবদের ভক্তিবিনোদ ঠাকুরের বা অন্যান্য বিশ্বনাথ চক্রবর্তী বলদেব বিদ্যাভূষণ এসব প্রাচীন টিকাকে কনসাল্ট করে তারপরেও আমার অতিরিক্ত কিছু তাতে সংযোজন দিয়ে মানে নূতন ধরনের অর্থের ব্যাখ্যা দিয়ে এটা করা আছে, যেটা আমাদের সম্প্রদায়ের পক্ষে খুব অনুকূল।
আচ্ছা একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, গীতা আপনাদের কাছে গীতা বেশি অপরিহার্য না চৈতন্য চরিতামৃত অপরিহার্য?
সেটা বলতে গেলে চৈতন্য চরিতামৃত হলে গিয়ে সার জিনিস আমাদেরকে দেওয়া আছে সবচেয়ে প্রধান জিনিস, কিন্তু সে গীতার বৈশিষ্ট্য অনেক বড়, বহু লোকের কাছে প্রচার করতে গেলে গীতার শ্লোক বললে মানবে, চরিতামৃত সবাই মানতে চাবে না, চরিতামৃত সম্প্রদায়ের মধ্যে আদর করবে, কিন্তু সম্প্রদায়ের বাইরে যেখানে লড়াই করতে যাব সেখানে গীতা বললে পরেই তাকে কান দিয়ে শুনতে হবে। যারা খ্রিস্টি
তো মানে যে আপনাদের যে ধর্ম, আপনাদের ধর্ম যেটা আছে তার মধ্যে তো আপনার
সেদিক দিয়ে বলতে গেলে চরিতামৃতকে আমরা শ্রেষ্ঠ স্থান দেব, হ্যাঁ হ্যাঁ সে বিষয়ে কোন সন্দেহ নেই।
আপনারা তো শাস্ত্র কোট করেন প্রায় সময়, সেগুলোকে চৈতন্য
চরিতামৃত থেকে চৈতন্যের বাইরে জিনিসও আমরা কোট করি, যা চৈতন্যতে নেই সেই জিনিসও দরকার হলে আমরা কোট করি। আমরা এইবার বিষয়টা আপনি একটু বুঝবার চেষ্টা করুন, জ্ঞান আছে পাঁচ রকমের, প্রত্যক্ষ পরোক্ষ অপরোক্ষ অধোক্ষজ এবং অপরাকৃত, এই পাঁচ স্তরেতে পাঁচটা প্লেনে ভাগ করা যায়, যা জ্ঞান আছে এই জগতের পর্যন্ত পাঁচটা লেয়ারে ধরা যায়। প্রত্যক্ষ বুঝতে পারছেন সেন্স এক্সপিরিয়েন্স, পরোক্ষ নিজের সেন্সে নয় অপরের সেন্স এক্সপিরিয়েন্স, সেটা একটা বেসিস অব নলেজ। থার্ড নলেজ হচ্ছে সমাধি লব্ধ অপরোক্ষ বলেছে শঙ্করাচার্য প্রভৃতি, যেটা ডিপ স্লিপে সাউন্ড স্লিপে যেমন একটা অবস্থা, সেই অবস্থাতে একরকমের এক্সপিরিয়েন্স যেটা বক্ত বলতে পারে না, সেই জন্য অচিন্তনীয় বক্ত অবিতর্ক অথচ একটা কিছু বটে, এইরকম ধরনের মানে ইকুইলিব্রিয়াম স্টেজ, যেটা এখান থেকে উইথড্র করে যখন ইকুইলিব্রিয়াম স্টেজেতে অ্যাবসিসাতে গেল সেই সময়ের একটা অনুভূতি আছে। সুখমম সাপসং উপনিষদে বলেছেন আমি সুখে ঘুমিয়েছি, কিছুই মনে নেই কিন্তু বেশ ঘুমিয়েছি সুখে, এটা বেশ মনে আছে, পরে এসে জেগে বলছি। তা এই এক জাতীয় জ্ঞান সমাধি লব্ধ বলে শঙ্কর প্রভৃতি ধরেছে, এরা সব ইন্ডাকটিভ সেকশনের লোক। তারপরে প্রথম রামানুজ এসে তুরীয় জ্ঞানের কথা বললেন, এটা হল গিয়ে ফোর্থ ডাইমেনশন। কিরকম না অধুকসজ, এটা হল গিয়ে আমি সাবজেক্ট আর এই জগৎটাকে অবজেক্ট করে জ্ঞান। আর বলছেন যে সুপার সাবজেক্টিভ একটা রেলম আছে, বুঝতে পারছেন, আমি আত্মা আমি সাবজেক্ট আমি সব অবজেক্ট দেখছি স্থূল সূক্ষ্ম অনেক রকমের, কিন্তু আমি অবজেক্ট আমার আবার সাবজেক্ট আছে, ওইদিকে প্রডিউস করতে হবে। আমি যে জাতীয় সাবজেক্ট আমি জ্ঞাতা, আবার আমি জ্ঞেয় আমাকে জ্ঞেয় করছে এমন জ্ঞাতা আছে পরমাত্মা জাতীয় বস্তু, তিনি যখন আমার লেয়ারে নেমে আসেন তখন আমি কিছু অনুভব পাই, খুব সূক্ষ্ম জ্ঞান জ্ঞান জাতীয় অনুভূতি আমি কিছু পাই, তিনি উইথড্র করলে আমি হেল্পলেস। অথচ এই রকমের একটা ওয়ার্ল্ড আছে, এইটাই রামানুজ বেদান্ত বেদান্ত দিয়ে উপনিষদের ভাষ্য দিয়ে একটা ব্রড আইডিয়া এইরকম একটা রাজ্যের নলেজের সম্বন্ধে দিলেন, যে যেটা স্বতন্ত্র জগৎ একটা আছে জ্ঞানময় আমাদের চেয়েও আরো হায়ার, সে যখন আমার সঙ্গে কন্ট্রাক্ট করে তো কন্ট্রাক্ট করলে আমি ধরতে পারি যে এইরকমের, আর তিনি উইথড্র করলে আর সেই স্মৃতি ছাড়া আর আমার কিছু নেই। এই হল তুরীয়। মহাপ্রভু এসে সেই চৈতন্য দেব ভাগবত থেকে নিয়ে আর অন্যান্য জায়গা থেকে নিয়ে উনি তার উপরে আর একটা ফিফথ লেয়ারের কথা ঘোষণা করলেন, সেটাকে অপ্রাকৃত বা কেবল ভাগবতে বলেছেন। সে একরকমের একটা স্পন্টেনিয়াস নলেজ, সেটার বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা এতটা ব্রড যে যত কিছু খারাপ নষ্ট সব জিনিসকে এমব্রেস করে থাকতে পারে, এতটা এত বড় ইনফাইনাইট যে সে ফাইনাইটকে পর্যন্ত ক্রোড়ীভূত করে থাকতে পারে, যেগুলো খারাপ সেগুলোকে পর্যন্ত ভ্যালুয়েশন দিতে পারে এমন একটা জিনিস। যেমন ধরুন জাস্টিস, জাস্টিসের উপরে যেমন মার্সি, মার্সিটাই আরো মহান। জাস্টিসের উপরে কিছু হওয়া উচিত না, হলে পরে তাহলে তো আশকারা পেয়ে যায়। কিন্তু মার্সি বলে আর একটা ভিউ আছে, যেটা জাস্টিসের ডিফেক্ট যদি কিছু থাকে সেটাকেও ক্রোড়ীভূত করে নিয়ে যে মহান সত্তা একটা দেয়, অর্থাৎ সেটা যে ক্ষতিপূরণটা করতে পারবে সেই মার্সি করতে পারে। জাস্টিসের বদল করতে পারে যে ক্ষতিটি হবে সেই ক্ষতিকে পূরণ করবার সামর্থ্য যারা আছে, এবং স্নেহ বা প্রীতি জাতীয় জিনিসটা ওই প্রকারের, সে নিজে দিয়ে অন্যের পূরণ করে, সে এইটা স্বাভাবিক। দ্য ডোমেইন অফ লাভ ডিভাইন এই একটা আছে, সেটা হল যে অধঃস্বজন আমানুষ যেটা বললেন যে সে লোকের উপরে কৃষ্ণ লীলা অ্যাবসলিউট গুড অ্যাবসলিউট বিউটি চার্ম যা বলবেন, তিনি এমন যে তিনি চুরি করলে পরে যা চুরি করেন সে কৃতার্থ মনে করেন, তিনি মিথ্যে কথা বললে পরে খুব পরমানন্দ পায়। হ্যাঁ, এইরকম ভাবে এমন অ্যাগ্রেসিভ কিন্তু অ্যাবসলিউট গুড হওয়ার দরুন যা করছেন তাই ভালো লাগে, আর সবই তাঁর নিজের, অথচ তিনি চোর চুরি করছেন, নিজের জিনিস নিজে চুরি করে আনন্দ দিচ্ছেন ভক্তদিকে চোর সারছেন। তা এইরকমের একটা রেলম আছে, যেটা চরিতামিতে দেখলেন কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাঁহার স্বরূপ, চণ্ডীদাস যেটা দেখলেন সুনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, কৃষ্ণকে লক্ষ্য করে তিনি এইটা দেখলেন, এখন সেই চির বিকৃত প্রচার করছে সব বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথায় খুঁজি চৈশ, মানুষই হল সকলের ওপরে, সবাইকে মেরে মানুষকে খাওয়াও তাহলে পরেই তোমার একেবারে বৈকুণ্ঠ হয়ে যাবে। এসব হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন, আসল অরিজিনাল কনসেপশন হচ্ছে যে মানুষ বড় কেন না, হায়েস্ট লীলা যেটা আছে সেটা তারই আদর্শে এই মানুষ হয়েছে বলে এই জন্যে মানুষ বড় এর সুবিধে, কিন্তু এটা অরিজিনালি রয়েছে অন দি হায়েস্ট কোয়ার্টার, সেখানে এই সবই মানুষের মতনের জন্য লোক মরছে অসুখে ভুগছে, দেখাচ্ছে ঠাকুর দেবদা পুজো করছে, ঠাকুরের কাছে যশোদা ষষ্ঠী পুজো করে একটা ইয়ে পায়ের ধুলো নিয়ে কৃষ্ণর মাথায় দিচ্ছেন, যিনি সকলের বড় তাঁকে তিনি ওই রকম ভাবে যাচ্ছেন যে আমার ছেলে আমি না দেখলে কি করে হবে, চাবুক নিয়ে মারছেন তিনি কাঁদছেন, হ্যাঁ আর মেরো না আর করবো না, এইরকম ধরনের যে অ্যাবসলিউট প্রাইম কজ তার এই রকমের যে পোজিং বলছেন একটি উপাদেয় এবং একটা প্রীতির দ্বারাতে এই জিনিসটা সম্ভব হয়, হায়েস্ট অ্যাচিভমেন্ট সকলেরই এইখান পর্যন্ত। এই যে মহাপ্রভু বা শ্রীমদ ভাগবত এই যে বললেন অন্যান্য জায়গায় এটাকে লক্ষ্য করে সে স্পষ্টভাবে কেউ বলতে পারেনি, কিন্তু ভাগবত তাঁর গুরু ব্যাসদেব তাঁর গুরুর কাছ থেকে প্রায় গালাগাল খেয়ে নতুন করে একটা পার্সপেক্টিভ দিলেন, সমস্ত শাস্ত্রকে মিলিয়ে একটা নিউ কালার দিয়ে গেলেন ভাগবতকে, তার আগে যেসব লিখেছিলেন সেগুলো ক্যান্সেল করে দিলেন নারদ গোস্বামী, বললেন যে তুমি যা লিখেছো এ পর্যন্ত সব রোগীর পথ্য দিয়েছ কিন্তু সুস্থ লোকের খাদ্য কিছু দাওনি, এখন সুস্থ লোকের খাবার কিছু পরিবেশন করো, তা নাহলে কেবল রোগীর পথ্য দেয়া মানে সব দেয়া নয়। এই বলে তিনি ওই ভাগবতের কতটা আউটলাইন বলে দিয়ে গেলেন দশটা শ্লোকে, সেইটে সমাধিস্থ হয়ে অ্যাসিমিলেট করে উনি নতুন করে কলম ধরে একটা নিউ অ্যাঙ্গেল অফ ভিশন নিয়ে ভাগবত লিখে গেলেন, অন্যান্য সমস্ত শাস্ত্রের সঙ্গে সামঞ্জস্য দিয়ে শ্রীমদ ভাগবতকে স্থাপন করে ব্রহ্মজ্ঞ শিরোমণি যিনি ওর পুত্র সুখদেব তাকে জিনিসটা পড়িয়ে তিনি আবার সেই বড় বড় অথরিটি যত সেই সময়কার অত্রির বৈশিষ্ট্য শ্রবণ শরদ্বাম অরিষ্ট নেমির ভৃগুরঙ্গিরাচ পরাশরু গাধি সুতুথ রাম দ্বৈপায়ন এইরকম ওয়েল রিপ্রেজেন্টেড স্কলারলি সভাতে তিনি সেই ভাগবতের কথাটা বললেন সুখদেব। তারপরে তিনি ব্যাসদেব ছিলেন, পরে আর একটা সিটিং এর পরে তিনি তিনটে শ্লোকে ইন্ট্রোডাকশন দিয়ে বর্তমান গ্রন্থ আকারে পাবলিশ করেছিলেন শ্রীমদ ভাগবত কৃষ্ণ লীলা।